রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। নারীবাদকে সংজ্ঞায়িত করতে গিয়ে অনেকে বলেন এটি একটি রাজনৈতিক মতবাদ, আবার অনেকে বলেন এটি একটি সামাজিক আন্দোলন। রাজনৈতিক মতবাদ কিংবা সামাজিক আন্দোলন যেটাই হোক না কেন, বর্তমানে আমরা নারীবাদকে যেভাবে একটি মতাদর্শ হিসেবে দেখি তার ইতিহাস খুব বেশি পুরনো নয়। গত শতকের ইংরেজি 60-70 দশক থেকে নারীবাদ একটি পৃথক মতবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। সেই সময়টা কতটা কাছের সেটা বোঝার জন্য আমরা আরেকটি তথ্য উপস্থাপন করতে পারি। 60-70 দশকের শীর্ষ নারীবাদীদের অনেকেই এখনও জীবিত কিংবা খুব অতি সম্প্রতি তারা মারা গেছেন, কাজেই এটা খুব বেশি দিন আগের কথা নয়। এই সময়ের আগে নারীবাদ একটি পৃথক আইডিওলজি ছিল না। 60-70 দশকের আগে পশ্চিমে নারীরা কিছু আইনগত অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলেন, সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে ততটুকুই। এখন আজকের পর্বে আমরা আলোচনা করব নারীবাদের ইতিহাস সম্পর্কে। কেন পশ্চিমে ঘটে যাওয়া এই মুভমেন্ট বা আন্দোলনের ইতিহাস আমরা জানব, অন্যতম কারণ হচ্ছে বর্তমানে এটাই সেই সব ডমিন্যান্ট বা প্রভাবশালী আইডিওলজির অন্তর্ভুক্ত যেগুলো নানাভাবে ইসলামের সাথে সংঘাতে লিপ্ত, এবং নারীবাদ ব্যাপকভাবে আমাদের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রভাবিত করছে। নারীবাদ কী বলে, কেন নারীবাদ সম্পর্কে জানা প্রয়োজন, নারীবাদী আকিদার 6টি মৌলিক পয়েন্ট, এগুলো সম্পর্কে আমরা প্রথম পর্বেই আলোচনা করেছি। নারীবাদের সেই সকল ভ্রান্ত বিশ্বাসের খণ্ডনগুলো কী, এই বিষয় সম্পর্কে এই সিরিজের শেষ দিকে আরেকটি পর্বে আবার আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে আজকের পর্বে আমাদের মূল জানার বিষয় হচ্ছে ইতিহাস, কীভাবে নারীবাদী আন্দোলন বর্তমানে যেটাকে আমরা একটি মতাদর্শ হিসেবে দেখতে পাই সেই রূপ ধারণ করলো, সেটাই জানার চেষ্টা করা হবে এই পর্বে। জটিল বিষয়ের অবতারণা না করে একেবারে সহজভাবে গল্পের আকারে সেই সব ইতিহাস বর্ণনা করার চেষ্টা করা হচ্ছে। মানবজাতির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। মানবজাতির ইতিহাস শুরু হয়েছে সাইয়িদিনা আদম আলাইহিসসালামের মাধ্যমে। মানবজাতির ইতিহাস হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালাম বা নবী রাসূলদের ইতিহাস, সেটাই হচ্ছে ইতিহাসের মূল ধারা। যে কারণে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কুরআনের প্রায় 1/3 বা 1/3 অংশ জুড়ে পূর্ববর্তী নবীদের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা উল্লেখ করেছেন। কাজেই নিঃসন্দেহে ইতিহাস জানার প্রয়োজনীয়তা আছে, এবং এই ইতিহাসকে জানতে হবে এবং বুঝতে হবে নবী রাসূলদের ইতিহাসের আলোকে। এমন কোনো জনপদ নেই, এমন কোনো এলাকা নেই যেখানে আল্লাহ তাআলা সতর্ককারী নবী রাসূল পাঠাননি। প্রত্যেক জনপদে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন এই মর্মে যে একমাত্র আল্লাহর ইবাদত করা হবে এবং তাগুতকে বর্জন করা হবে। এটাই হচ্ছে মানবজাতির দীর্ঘ ইতিহাসের মূল কথা বা সার কথা। সেই দীর্ঘ ইতিহাসের দিকে না গিয়ে আমরা আমাদের আলোচনার সাথে যেটা প্রাসঙ্গিক নারীবাদের ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে আমাদের আলোচনা শুরু হবে ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট বা যুগ সন্ধিক্ষণ থেকে। সেটা হচ্ছে যখন থেকে ইউরোপে ধর্মকে বাদ দিয়ে, মানবরচিত মতবাদ দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার, অর্থনীতি, এক কথায় সব কিছু পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা সেখান থেকে আমাদের আলোচনা শুরু করব। অর্থাৎ যখন থেকে ওহির নির্দেশনা বাদ দিয়ে মানুষের বুদ্ধি বিবেককেই সব কিছুর চূড়ান্ত ফয়সালাকারী, সিদ্ধান্তদাতা, আইন হিসেবে গ্রহণ করা শুরু হলো, সেটাই হচ্ছে বর্তমান সময়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মধ্যযুগে এবং বর্তমানেও ইউরোপের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। খ্রিস্টানরা যাকে মানার দাবি করে সেই ঈসা আলাইহিসসালাম, তিনি এসেছিলেন ফিলিস্তিনের জেরুজালেম এলাকায়। জেরুজালেম, শাম এবং মিশর এই সকল এলাকায় ছিলেন তিনি। ঈসা আলাইহিসসালামের জীবদ্দশাতেই ইহুদিদের মাধ্যমে তার অনুসারীরা, যাদেরকে আমরা বর্তমানে খ্রিস্টান বলে ডাকি, তারা নির্যাতিত হচ্ছিল। এক পর্যায়ে ইহুদিরা সাইয়িদিনা ঈসা আলাইহিসসালামকে হত্যার চক্রান্ত করল সেখানকার শাসক গোষ্ঠী রোমানদের সাথে মিলে। রোমানরা তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের মাধ্যমে মিশরের সেই সকল এলাকা, ফিলিস্তিন, এগুলো শাসন করত। এরপরের ইতিহাস হচ্ছে একসময় ইউরোপে খ্রিস্টধর্ম প্রবেশ করল, কিন্তু সেটা ঈসা আলাইহিসসালামের আরও কয়েকশো বছর পরের ঘটনা। প্রথম দিকে খ্রিস্টধর্ম সীমাবদ্ধ ছিল পূর্ব বাইজেন্টাইন সাম্রাজ্যের সেই এলাকায়। ইউরোপে যখনই খ্রিস্টধর্ম প্রবেশ করল, ততদিনে খ্রিস্টধর্ম তাওহিদ থেকে বহু দূরে বিকৃত হয়ে গেছে। সেখানে শিরক কুফর নানারকম বিষয়ে প্রবেশ করেছে। অর্থাৎ আল্লাহর নবী এবং রাসুল ঈসা আলাইহিসসালাম যে তাওহিদের বাণী প্রচার করেছেন, সেই খ্রিস্টধর্ম কখনোই ইউরোপের লোকেরা পায়নি। তারা পেয়েছে পরবর্তী সময়ে তাদের একজন সাধুপুরুষ সেন্ট পলের প্রচারিত ধর্ম। খ্রিস্টধর্ম ইউরোপে আসার আগে ইউরোপের মানুষ ছিল পৌত্তলিক, তারা ছিল মুশরিক, কেউ কেউ ছিল প্রকৃতি পূজারী। আবার যতদিনে ইউরোপের লোকেরা খ্রিস্টধর্ম গ্রহণ করল, তখনও সেটা শিরকের ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, 325 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টিনের সময়ে খ্রিস্টানরা একটি মহাসম্মেলনের আয়োজন করেছিল এবং সেই সম্মেলনের মাধ্যমে তারা তাদের ধর্মযাজকরা আনুষ্ঠানিকভাবে ত্রিত্ববাদ বা ট্রিনিটিকে খ্রিস্টধর্মের মৌলিক বিশ্বাস হিসেবে স্বীকৃতি দিল। সুতরাং তখন থেকে অফিসিয়ালি খ্রিস্টধর্ম এই শিরককে তাদের প্রধান অবস্থান বলে গ্রহণ করে নিল। বর্তমানে ইউরোপের বড় বড় দেশ যেমন ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স, এইসব দেশে খ্রিস্টানদের ধর্মীয় বিজয় এসেছে আরও কয়েকশো বছর পরে। 590 খ্রিস্টাব্দে যখন গ্রেগরি প্রথম পোপ নির্বাচিত হন, তার সময় থেকে শুরু করে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বলা হয় খ্রিস্টধর্মের অন্ধকার যুগ। এই 800 খ্রিস্টাব্দের দিকে এসে ইউরোপের পশ্চিমাঞ্চলে খ্রিস্টধর্মের প্রচার শুরু হয়, যার ফলশ্রুতিতে একসময় পুরো ইউরোপ খ্রিস্টান হয়ে যায়, এবং এটা ঘটেছে প্রায় 400 বছর সময়ের ব্যাপ্তির মধ্যে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা খ্রিস্টান ছিল, তারা কিন্তু পশ্চিম ইউরোপের বাসিন্দা ছিল না। তাদের বসবাস ছিল মূলত রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সেই পূর্ব বাইজেন্টাইন সাম্রাজ্যে, সেটাই ছিল তাদের বিচরণ স্থল। আর ইউরোপে খ্রিস্টধর্ম প্রবেশ করেছে আরও পরে। যুগে যুগে খ্রিস্টানরা বিভিন্ন দল উপদলে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে নানা ধরনের আদর্শিক এবং সরাসরি সংঘাতও দেখা গেছে। মধ্যযুগে খ্রিস্টানদের প্রধান অংশ ছিল ক্যাথলিক। পরবর্তীতে তাদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মের আরেকটি বড় অংশ প্রোটেস্ট্যান্টদের উত্থান ঘটে। রিফর্মেশন আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনের নেতা ছিলেন মার্টিন লুথার সিনিয়র। তবে রিফর্মেশন এটা ছিল রেনেসাঁ পরবর্তী যুগের ঘটনা। রেনেসাঁ, রিফর্মেশন এবং এরপর এসেছে এনলাইটেনমেন্ট। এই কথাগুলোর মানে কি? রেনেসাঁ একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে পুনর্জন্ম। ইউরোপের মধ্যযুগের ইতিহাসে 200 বছরের মধ্যে, অর্থাৎ 1400 সাল থেকে 1600 সালের মধ্যে নানা ধরনের পুনর্জাগরণমূলক আন্দোলন ঘটে, যেটাকে বর্তমানে রেনেসাঁ বলা হয়। এই আন্দোলন ছিল তাদের সাহিত্য এবং শিল্পের মধ্যে, বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে, আইনকানুনের ক্ষেত্রে, শিল্প এবং স্থাপত্যের মধ্যে। এই সকল বিষয়ে নতুন ধর্মীয় এবং রাজনৈতিক ধারণার প্রবর্তন ঘটতে থাকে। সামগ্রিকভাবে এই বিপ্লবকেই বলা হয়ে থাকে রেনেসাঁ, পুনর্জন্ম বা নবজাগরণ। মধ্যযুগে ইউরোপের ইতিহাসের একটি বড় অংশ হচ্ছে খ্রিস্টধর্মের বিভিন্ন ধর্মীয় কোন্দল, সংঘাত এবং যুদ্ধ। ইউরোপের সেই ধর্মীয় যুদ্ধ 1522 থেকে 1712 সাল পর্যন্ত বিস্তৃত। খ্রিস্টানদের বিভিন্ন দল উপদলের মধ্যে এই যে বিভক্তি, যুদ্ধ, কলহ, কোন্দল, এই সকল বিষয়ে বিরক্ত হয়ে একসময় ইউরোপের লোকেরা সিদ্ধান্ত নিল তারা ধর্মীয় বিধানগুলোকে তাদের জীবন থেকে এক পাশে সরিয়ে রাখবে। ধর্মীয় বিষয়গুলোকে তারা এভাবে দেখবে, তারা বলবে এটা হচ্ছে শুধুমাত্র মানুষের অন্তরের একটি বিশ্বাস, কেবল কিছু অনুভূতির নাম, কিছু প্রার্থনা, এইরকম। যে কারণে বর্তমানেও সেই সকল কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাই। তারা বলে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম যার যার মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, সবখানে ধর্ম টেনে আনতে হবে কেন? এইসব কথার মূল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউরোপে খ্রিস্টানদের সেই সকল কলহ, দ্বন্দ্ব এবং যুদ্ধ। সেই সময় থেকে তারা ধর্মকে কেবলমাত্র চার্চ কেন্দ্রিক কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিল। কিন্তু এর বাইরেও তো মানুষের জীবনের একটি বিরাট অংশ রয়েছে, সেখানে কি হবে? মানুষের জীবনে আইনগতভাবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোথাও তারা ধর্মের কোনো প্রভাব রাখবে না বলে সিদ্ধান্ত নিল। ধর্মকে বাইরে আনা যাবে না, প্রকাশ্যে আনা যাবে না, এর প্রায়োগিক কোনো দিক রাখা যাবে না। এভাবে ধর্মকে, অর্থাৎ আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে যে ঐশী দিক নির্দেশনা পাঠিয়েছেন, ওহি পাঠিয়েছেন, সেই সকল বিষয়কে তারা খুবই সীমিত একটি গণ্ডির ভেতরে সীমাবদ্ধ করে দিল এবং বাকি বিষয়গুলো পরিচালনা করার সিদ্ধান্ত নিল মানবীয় চিন্তা যুক্তি এইসবের মাধ্যমে। এভাবে ইউরোপে মানবরচিত বিধান দিয়ে দেশ দুনিয়া তথা সব কিছু পরিচালনা করার একটি নতুন পদ্ধতি চালু হলো। সহজ ভাষায়, সহজ কথায় এটাকেই আমরা বলতে পারি সেকুলারিজম। এভাবে যুগে যুগে খ্রিস্টানরা আল্লাহ তাআলার পাঠানো ঐশী দিক নির্দেশনাকে বাদ দিয়ে তাদের পণ্ডিত এবং সংসার বিরাগী সাধুপুরুষ বা দরবেশদেরকে গ্রহণ করেছে আল্লাহ তাআলার স্থানে রব হিসেবে। ঈসা আলাইহিসসালামের শিক্ষা ভুলে গিয়ে একসময় তারা রব হিসেবে গ্রহণ করেছিল তাদের বিভিন্ন যাজক ধর্মগুরুদেরকে, এবং পরবর্তী সময়ে তারা গ্রহণ করেছে বিভিন্ন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী এই সকল ব্যক্তিদেরকে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহা ইবনে মারিয়াম। তারা তাদের পণ্ডিত এবং সাধুপুরুষদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, এবং গ্রহণ করেছে মারিয়ামের পুত্র ঈসাকেও। অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র মাবুদ আল্লাহ তাআলার ইবাদতের জন্য, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। অথচ তারা তার সাথে বিভিন্ন বিষয়কে শরীক সাব্যস্ত করে, আল্লাহ তাআলা এই সকল বিষয় থেকে মহাপবিত্র। সুতরাং সার কথা হচ্ছে, যখন থেকে ইউরোপে ধর্মীয় বিধানকে বাদ দিয়ে তারা তাদের মধ্যে বিভিন্ন চিন্তাশীল বুদ্ধিজীবী জ্ঞানীগুণী সাহিত্যিক এই সকল ব্যক্তিদের বুদ্ধি বিবেক দিয়ে সব কিছু পরিচালনা করতে লাগলো, এভাবে তাদের মধ্যে মানবরচিত জ্ঞানের একটি নতুন ধারা সৃষ্টি হলো। উল্লেখ্য, মানবরচিত জ্ঞান বা মানুষের গবেষণালব্ধ জ্ঞান যতক্ষণ পর্যন্ত ওহির জ্ঞানের অনুগত থাকবে বা ওহির জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা মানুষকে যে বুদ্ধি বিবেক দিয়েছেন সেটা কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে মানুষ বিভিন্ন বিষয় আবিষ্কার করতে পারে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে, বিভিন্ন বিষয় ভালো মন্দ বুঝতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সেটা হতে হবে ওহির জ্ঞানের অনুবর্তী বা ওহির জ্ঞানের অনুগত সেই ধারা অনুসারে। যখন থেকে মানুষের আবিষ্কার করা জ্ঞান সেটা ওহির জ্ঞানের বাইরে চলে যাবে, ওহির জ্ঞানের সাথে সাংঘর্ষিক হবে, তখন থেকেই বিপদের শুরু। আর ইউরোপে ঠিক সেই ঘটনাটাই ঘটল। ওহির বিষয়কে একেবারে বর্জন করে সর্বত্র মানুষের কথাই চূড়ান্ত, মানুষের কথাই সর্বোচ্চ এভাবে গ্রহণ করা হলো, মানুষকে মানুষের উপরে রব সাব্যস্ত করা হলো। এই অবস্থাকেই ইউরোপের লোকেরা নাম দিল, এটা হচ্ছে ইউরোপের ধর্মীয় অন্ধকার যুগের অবসান বা আলোকপ্রাপ্তি, যেটাকে ইংরেজিতে বলে এনলাইটেনমেন্ট। অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে এটার নাম হওয়া উচিত ছিল নব্য অন্ধকার যুগ বা নিউ ডার্ক এইজ। যাই হোক, সেই সময়টা হচ্ছে ইংরেজি 17 এবং 18 শতাব্দী, অর্থাৎ 1600 সাল থেকে শুরু করে 1799 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয়ে থাকে এনলাইটেনমেন্ট। ইউরোপে যখন এনলাইটেনমেন্ট ঘটল, তখন একদিকে ফ্রান্সে চলছিল ফরাসি বিপ্লব, যার ব্যাপ্তি ছিল 1787 সাল থেকে 1799 সাল পর্যন্ত বা 18 শতাব্দীর একেবারে শেষের অংশে। কাছাকাছি সময়ে উত্তর আমেরিকাতেও ঘটল আমেরিকার স্বাধীনতা আন্দোলন, যার ব্যাপ্তি ছিল 1775 থেকে 1783 সাল পর্যন্ত। এইসব আন্দোলনের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন সেই সব চিন্তাবিদ এবং দার্শনিকরা, অর্থাৎ সেকুলারিজম ধর্মের যারা আলেম, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলছিল। নানা মুনির নানা মত, যত মত তত পথ, আর এই সবগুলো পথ হচ্ছে শয়তানের পথ, আর ইসলামের পথ হচ্ছে সরল পথ, সঠিক পথ, একটি সোজা রাস্তা। যা হোক, সেই সেকুলার ধর্মের যারা আলেম তাদের মধ্যে যে সকল বিষয়ে আলোচনা চলছিল সেই সব ইস্যুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল নারীদের ইস্যু। কারণ এতদিন পর্যন্ত ইউরোপে সমাজে, পরিবারে, রাষ্ট্রে সর্বত্র নারীদের ভূমিকা কী হবে সেটা নির্ধারিত হতো ধর্মীয় বইপুস্তকের মাধ্যমে বা চার্চের মাধ্যমে অথবা ধর্মযাজকদের মাধ্যমে। কিন্তু এখন যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় বিধানকে জীবন থেকে এক পাশে কেবল ব্যক্তিগত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ করে রাখবে, কাজেই সেই নতুন পটভূমিতে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থাৎ প্রাইভেট লাইফে কিংবা পাবলিক লাইফে নারীর ভূমিকা কী হবে সেটা নিয়ে নতুন করে আলোচনা, তর্ক বিতর্ক শুরু হলো। সেই সময়ে তাদের মধ্যে প্রমিনেন্ট আইডিয়া ছিল এটাই যে নারীরা ঘরে থাকবে, প্রাইভেট ডোমেইন দেখাশোনা করবে, আর ঘরের বাইরের যে দুনিয়া সেই পাবলিক ডোমেইন দেখাশোনা করবে পুরুষরা। এটা শুধুমাত্র ইউরোপে নয়, বরং সারা পৃথিবীতেই ছিল একই অবস্থা। নারীরা সর্বত্র ঘরের বিষয়গুলো দেখাশোনা করত, সন্তান দেখাশোনা করত, সংসার দেখাশোনা করত, আর ঘরের বাইরের বিষয়গুলো দেখাশোনা করত পুরুষরা। সেই রকম একটি প্রেক্ষাপটে ফরাসি দার্শনিক রুশো শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি বই লিখলেন, যেই বইটির নাম দিলেন তিনি অ্যামিলি। অ্যামিলি এই বইটি প্রকাশিত হয়েছিল 1763 সালে। এই বইটি আসলে কী? বইটি আসলে হচ্ছে একটি উপন্যাস ধর্মী নিবন্ধ বা উপন্যাস সন্দর্ভ। শব্দগুলো খুবই কঠিন এবং জটিল। এর সহজ অর্থ হচ্ছে তিনি বেশ কিছু আর্টিকেল বা প্রবন্ধকে উপন্যাস আকারে উপস্থাপন করলেন, যেটাকে তিনি নাম দিলেন এমিলে। বইটির মূল থিম ছিল যে কীভাবে একটি দূষিত সমাজে আদর্শ সুনাগরিক গড়ে তোলা যায়, যেসব সুনাগরিক সেই দূষিত সমাজে টিকে থাকতে পারবে। এই মর্মে রুশো সেই উপন্যাসে কয়েকটি চরিত্র সৃষ্টি করলেন, যার মধ্যে প্রধান চরিত্র হচ্ছে এমিলে। এমিলে একটি ছেলের নাম। একজন শিক্ষকের কাছে এমিলে বড় হয়ে উঠতে থাকে, একেবারে শিশু অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন অংশ পাঁচটি ভিন্ন অধ্যায়ে ব্যাখ্যা করা হয়। কীভাবে এমিলে সেই ওস্তাদের কাছ থেকে সব কিছু শিখছে, জ্ঞান অর্জন করছে, এইসব কাহিনী সেখানে আলোচনা করা হয়। রুশোর মূল থিওরি ছিল শিশুদেরকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিতে হবে, তাদেরকে সহজতাভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। শিশুদের শিক্ষায় সমাজের নাক গলানো উচিত হবে না। এখানে সমাজ শব্দটিকে তিনি কালচার শব্দ এবং ধর্ম শব্দের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করেছেন। যেভাবে অনেক মানুষ প্রকৃতি শব্দকে বা নেচার শব্দকে ব্যবহার করে আল্লাহ শব্দের রিপ্লেসমেন্ট হিসেবে। রুশো উল্লেখ করেন যে শিশুদেরকে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত নয়, যেহেতু ফরাসি বিপ্লবের সেই উর্বর পটভূমি, সেই প্রেক্ষাপটে এই সকল বই লেখা হয়েছিল, যখন কিনা ধর্মকে বাদ দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা চলছিল। সেই অবস্থায় রুশো এই সকল তথ্য উল্লেখ করেন যে শিশুদেরকে কোনো ধরনের ধর্মশিক্ষা দেওয়া উচিত নয়। স্বাভাবিকভাবেই সেই বিষয়টা সেই যুগে একটি বিরাট বিতর্ক সৃষ্টি করে। এর প্রেক্ষিতে বইটি নিষিদ্ধ করা হয় এবং তার কপিগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়, রুশোকে নির্বাসনে পাঠানো হয়। যা হোক, কাহিনীর এক পর্যায়ে তিনি দেখান বইয়ের পঞ্চম অধ্যায়ে যে বইটির মূল চরিত্র এমিলে যখন নওজোয়ান, তখন সে সোফি নামের একটি মেয়ের সাথে পরিচিত হয়। কিন্তু শিক্ষকের উৎসাহে এমিলে সিদ্ধান্ত নেয় সে আরও জ্ঞান অর্জন করবে, নিজেকে জানবে, সমাজকে জানবে। এই উদ্দেশ্যে সে সোফিকে ছেড়ে 2 বছরের জন্য ভ্রমণে বের হয় এবং সেলফ রিফ্লেকশন বা আত্ম উপলব্ধির পেছনে সময় কাটায়। এভাবে যখন এমিলে পুরোপুরি জ্ঞান অর্জন করল, রুশোর ভাষায় এনলাইটেন্ড হলো, আলোকিত হলো, তখন সে সোফিকে বিয়ে করল আর সিদ্ধান্ত নিল তার ওস্তাদ যেভাবে তাকে যত্ন আত্মি নিয়ে শিক্ষা দিয়েছে, সেভাবে সে নিজেও তার ভবিষ্যতের সন্তানদেরকে শিক্ষিত করবে। এভাবে রুশো একটি কাহিনী কাঠামো ব্যবহার করে মূলত বিভিন্ন প্রবন্ধ বা আর্টিকেলের মাধ্যমে তার ভাষায় একটি নষ্ট সমাজে কীভাবে সুনাগরিক গড়ে তোলা যায় তার একটি উপায় বা পদ্ধতি বাতলে দেন, শিক্ষা সম্পর্কে নানা ধরনের থিওরি এবং আলোচনা উপস্থাপন করেন। যে কারণে এই বইটি নিয়ে আমরা কথা বলছি তার কারণ হচ্ছে রুশো সেই বইটিতে দেখান যে নারী আর পুরুষের শিক্ষার উদ্দেশ্য কখনো এক হওয়া উচিত নয়, বরং পৃথক হওয়া উচিত। নারী শিক্ষা পুরুষের থেকে আলাদা হওয়া উচিত এবং এই সম্পর্কে রুশো তার চিন্তাধারা উল্লেখ করেন। রুশো বিশ্বাস করতেন যেহেতু সমাজে নারী এবং পুরুষের ভূমিকা, জেন্ডার রোল এক নয়, আলাদা, কাজেই তাদের মধ্যে শিক্ষার উদ্দেশ্যও এক হওয়া উচিত নয়, কিছু পার্থক্য থাকা উচিত। সেই সময়কার সামাজিক এবং বৈশ্বিক প্রেক্ষাপট অনুসারে রুশো মনে করতেন একজন নারীর জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত স্ত্রী হওয়া এবং মা হওয়া, আদর্শ স্ত্রী হওয়া, আদর্শ মা হওয়া। রুশো এই বিষয়টিকে দেখেছেন পুরুষের দৃষ্টিকোণ থেকে। তিনি উল্লেখ করেছেন নারীর সমস্ত শিক্ষা হওয়া উচিত পুরুষের আপেক্ষিক। পুরুষদেরকে খুশি করা, তাদের কাছে উপকারী হওয়া, তাদের কাছে প্রিয় ও সম্মানিত হওয়া, শৈশবে তাদের লালন পালন করা, বয়সকালে তাদের যত্ন নেওয়া, তাদের পরামর্শ দেওয়া, সান্ত্বনা দেওয়া, তাদের জীবনকে মধুর এবং সুন্দর করা হচ্ছে নারীর সবসময়ের দায়িত্ব এবং শিশুকালে তাদেরকে এসব শেখাতে হবে। এসব নীতি থেকে আমরা যতটা অমান্য করব ততটাই বিচ্যুত হব আমাদের লক্ষ্য থেকে, এবং এছাড়া আর যে শিক্ষাই নারীকে দেওয়া হোক না কেন সেটা আমাদের জন্য সুখকর হবে না। যেহেতু নারীরা ঘরে থাকবে এবং সংসারের বিষয়গুলো দেখাশোনা করবে, তাই একজন আদর্শ গৃহিণী হওয়ার জন্য যা যা থাকা প্রয়োজন, রুশো মনে করতেন নারীদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য তেমনটাই হওয়া উচিত। এই ছিল নারী শিক্ষার ব্যবস্থা সম্পর্কে রুশোর মতামত। আগেই বলা হয়েছে এই বইটি লেখা হয়েছিল ফরাসি বিপ্লবের উর্বর পটভূমিকালে। সেই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন ঘটছিল শিল্প বিপ্লবের মাধ্যমে। শিল্প বিপ্লবের মাধ্যমে কীভাবে নারীদের জীবন প্রভাবিত হয়েছে, কতটা পরিবর্তিত হয়েছে তাদের জীবন এবং চিন্তা চেতনা, এ সম্পর্কে আলোচনা একটু পরেই সামনে আসতে যাচ্ছে। ফরাসি বিপ্লবের সময়ে যে সকল আইডিয়া বিকশিত হয় তার তিনটি মূল কথা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি বা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। এই সকল আইডিয়ার কারণে নারীরাও ব্যাপকভাবে প্রভাবিত হতে থাকে, তারাও বিভিন্ন বিষয়ে তাদের রাজনৈতিক মতামত জানাতে আগ্রহী হয়ে ওঠে। সেই সময়ে এসব বিষয় নিয়ে কথা বলতেন মূলত সমাজের উঁচু শ্রেণীর অভিজাত মহিলারা। তারা সম্পত্তির মালিকানা কিংবা নারীরা যে রাজনৈতিক অধিকার পেতে পারে, রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারে, এই সকল বিষয় নিয়ে কথা বলতে থাকেন। আর ওদিকে যারা দরিদ্র শ্রেণীর নারী ছিলেন তাদের কাছে এই সকল বিষয়ে কথা বলাই ছিল বিলাসিতা। তারা ব্যস্ত ছিলেন তাদের কর্মজীবনের শোষণ, বৈষম্য, কর্মক্লান্ত জীবন এই সকল বিষয় নিয়ে। 1760 সালের পরবর্তীতে ইউরোপে যে শিল্প বিপ্লবের উত্থান ঘটে সেখানেই বিভিন্ন কলকারখানায় নারীদেরকেও ব্যাপকভাবে নিয়োগ করা শুরু হয়। কাজেই দরিদ্র শ্রেণীর নারীরা সেখানে কাজ করতেন এবং সারাদিন কাজ করার পর যে সামান্য মজুরি পেতেন সেটা দিয়ে কীভাবে আরেকটু ভালো থাকা যায়, কীভাবে আরেকটু ভালো রুটি রুজি কামাই করা যায় সেই চিন্তা নিয়েই তারা ছিলেন হয়রান। সেই সময়ে নারীদেরকে নিয়ে যে সকল নারী কথা বলেছেন তাদের প্রায় সবাই বা অধিকাংশই ছিলেন মূলত সমাজের সুবিধাভোগী বা প্রিভিলেজড অথবা অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন আমরা নারীবাদের ইতিহাসের যেই অংশটা আলোচনা করছি, যারা বিভিন্ন একাডেমিক বা তাত্ত্বিক তারা নারীবাদের ইতিহাসের এই অংশটিকে অভিহিত করেন নারীবাদের প্রথম তরঙ্গ বা প্রথম ওয়েভ হিসেবে। এই তরঙ্গের দুইটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে শিল্প বিপ্লবের কারণে বিভিন্ন কলকারখানায় ব্যাপকভাবে নারীদেরকে নিয়োগ করা, সেখানকার বিভিন্ন অস্বাস্থ্যকর এবং অমানবিক পরিবেশে কঠিন লাগাতার পরিশ্রমের মাধ্যমে তাদেরকে বিভিন্ন কাজে বাধ্য করা, যেখানে শ্রমিক অধিকার বলে কিছু ছিল না, বিশ্রামের কোনো সুযোগ ছিল না, ছুটির দিন বলে কিছু ছিল না। এরকম একটি কঠিন পরিস্থিতিতে তারা বিভিন্ন রকমের অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে থাকেন এবং বিভিন্ন আন্দোলন গড়ে তুলতে থাকেন। এর ধারাবাহিকতায় সেখানে বিভিন্ন ধরনের শ্রমিক আন্দোলন বা লেবার মুভমেন্ট গড়ে ওঠে, বিভিন্ন লেবার সংগঠন গড়ে উঠতে থাকে। এটা ধীরে ধীরে সেই সকল কর্মজীবী শ্রমিক শ্রেণীর নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে থাকে। এরই ধারাবাহিকতায় পরবর্তী স্টেপ হচ্ছে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হওয়া। এইসব আন্দোলনের মাধ্যমে তারা একসময় তাদের রাজনৈতিক অধিকার এবং আইনগত অধিকার আদায়ের জন্য ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে তথা পশ্চিমের দেশগুলোতে আন্দোলন করতে থাকেন, একসময় ভোটাধিকার দাবি করেন, রাজনীতিতে অংশগ্রহণের দাবি করেন। এরপর সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর বা 1920 সালের পর থেকে পশ্চিমের বিভিন্ন দেশে ধীরে ধীরে নারীদেরকে ভোটাধিকার দেওয়া হতে থাকে। একেবারে অল্প কথায় এটাই হচ্ছে নারীবাদের প্রথম তরঙ্গের সামারি। তবে এই বিষয়টিকে এতটা সহজভাবে ছেড়ে দিলে হবে না, আমাদেরকে এর ভেতরে প্রবেশ করতে হবে, এর গভীরতায় প্রবেশ করতে হবে। সেই কারণে আমরা যেখান থেকে আলোচনার একটু বিরতি নিয়েছিলাম ঠিক সেই জায়গাটিতে আবার ফেরত যাচ্ছি, অর্থাৎ এনলাইটেনমেন্টের মাধ্যমে ফরাসি বিপ্লবের উত্থানকাল। সেই সময়কার চিন্তাবিদ এবং দার্শনিকদের মধ্যে আলোচনা চলছিল যে সমাজে নারীদের অবস্থান কেমন হওয়া উচিত। সমাজের উচ্চ শ্রেণীর অভিজাত মানুষরা সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে এইসব বিষয়ে আলোচনা করত। সেই সব গ্যাদারিংকে বলতো সেলুন। আর সেই সকল অনানুষ্ঠানিক গ্যাদারিংয়ের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন বিভিন্ন অভিজাত নারীরা। নারী পুরুষের আলাদা সার্কেল ছিল। সেলুন শব্দটা চিন্তা করলেই বর্তমানে আমাদের সামনে ছবি ভেসে ওঠে যেখানে মানুষ চুল কাটায়, অর্থাৎ নাপিতের দোকান। কিন্তু 1800 শেষ দিকে ফ্রান্সে সেলুন শব্দের অর্থ ছিল কারো বাড়িতে গিয়ে গ্যাদারিং করা, আলাপ আলোচনা করা, সেখানে বিভিন্ন বিষয়ে বুদ্ধিজীবীরা মতামত দিবে, বিজ্ঞান থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত ইত্যাদি। শাব্দিক অর্থে সেলুন শব্দের উৎপত্তি ইতালিয়ান ভাষা থেকে, যার অর্থ বড় আকারের রিসেপশন হল বা বড় আকারের সালা বা রুম বা কক্ষ। অভিজাত মহিলারা সেই সময় নিজেদের ব্যক্তিগত কক্ষে বা বেডরুমে এই ধরনের সমাবেশের আয়োজন করতেন যেখানে শুধুমাত্র মহিলারাই অংশ নিতেন আলাপচারিতায়। চেয়ার টুল পাতা হতো, একসাথে তারা বসতেন, এক ধরনের অনানুষ্ঠানিক সমাবেশ। অনেকটাই বলা যায় যেন এটা ছিল এক ধরনের স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মতো। এনলাইটেনমেন্ট থেকে যে সকল চিন্তাধারা এবং দর্শন সৃষ্টি হয়েছিল সেগুলো নিয়ে সেখানে বুদ্ধিভিত্তিক আলাপ আলোচনা চলত। ফলে এই সেন্টারগুলো, এই সেলুনগুলো নারীদের জন্য কিংবা পুরুষদের যে সকল আলাদা গ্যাদারিং ছিল সেগুলো এক একটি অনানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। সেখানে বুদ্ধিজীবীরা নানা বিষয়ে মতামত পেশ করতেন এবং এটাই হচ্ছে আমরা যেই সময় নিয়ে কথা বলছি সেই সময়কার সামাজিক সেটিং। এখন এই এনলাইটেনমেন্ট এবং ফেমিনিজমের মধ্যে সম্পর্কটা কী ধরনের? কয়েকটি পয়েন্ট আকারে কিছু একাডেমিক শব্দ ব্যবহার করে যদি আমরা বলি তাহলে বলা যায়, প্রথমত এনলাইটেনমেন্টের ফলে এগালিটেরিয়ান বা সমতাবাদী মতাদর্শ সৃষ্টি হলো। এনলাইটেনমেন্ট উৎসাহিত করলো এগালিটেরিয়ান বা সমতাবাদী মতাদর্শকে এবং ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে। এনলাইটেনমেন্টের ফলে ইউরোপ এবং আমেরিকায় সংঘটিত বিপ্লবের মাধ্যমে তৎকালীন সমাজে বিদ্যমান সমাজ কাঠামো বা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার এর পরিবর্তন ঘটল। ফ্রান্সে ঘোষণা করা হলো ডিক্লারেশন অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন 1789 সালে। সেখানে ঘোষণা করা হলো ম্যান আর বর্ন অ্যান্ড রিমেইন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন রাইটস, অর্থাৎ জন্মগতভাবেই মানুষ মুক্ত এবং স্বাধীন আর অধিকারের দৃষ্টিতে তারা সবাই সমান। যেসব বিষয়ের মাধ্যমে পুরুষদের অধিকারের সংজ্ঞা নির্ধারিত হলো সেই সকল ঘোষণার মাধ্যমে নারী অধিকারের ব্যাপারে কিছু নির্ধারিত হলো না কেন? অথবা যেমনটা দাবি করা হয়, সেই সময়কার নারী চিন্তাবিদদের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন যে এই সকল অধিকার এবং ঘোষণাপত্রের মাধ্যমে নারী এবং পুরুষের মধ্যে অধিকারের পার্থক্য ঘোষণা করা হয়েছে, জেন্ডার ডিফারেন্স আরও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় ফরাসি নাট্যকার এবং অ্যাক্টিভিস্ট অলিম্পে ডি গজেস এবং মেরি উলস্টনক্রাফ্ট এনলাইটেনমেন্টের মূল্যবোধের আলোকে দাবি জানান, ইকুয়ালিটি যদি এনলাইটেনমেন্টের মূল ভিত্তি হয় তাহলে নারী আর পুরুষের মধ্যেও ইকুয়ালিটি বা সমতা প্রতিষ্ঠা করা নয় কেন। এই অবস্থায় 1789 সালে যখন ডিক্লারেশন অফ ম্যান অ্যান্ড সিটিজেন ফ্রান্সে ঘোষণা করা হলো এবং ঘোষণা করা হলো ম্যান আর বর্ন অ্যান্ড রিমেন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন রাইটস, তখন পরবর্তী বছরে 1790 সালে নারী নাট্যকার এবং অ্যাক্টিভিস্ট অলিম্পে ডি গজেস তিনি প্রকাশ করেন ডিক্লারেশন অফ রাইটস অফ উইমেন অ্যান্ড ফিমেল সিটিজেন। এর মাধ্যমে তিনি নারী পুরুষের সমান আইনগত অধিকার দাবি করেন। আর এর দুই বছরের মধ্যে পেশাদার ব্রিটিশ লেখিকা ম্যারি উলস্টনক্রাফ্ট রচনা করেন ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন। আর এই বইটি রচনার মূল অনুপ্রেরণা তিনি গ্রহণ করেছিলেন ফরাসি বিপ্লব থেকে। এর আগে ম্যারি উলস্টনক্রাফ্ট 1787 সালে আরেকটি বই প্রকাশিত করেছিলেন যার নাম হচ্ছে থটস অন দ্য এডুকেশন অফ ডটার্স, বা কন্যা শিশুদের শিক্ষার ব্যাপারে ভাবনা। এই বইটি লেখা হয়েছিল রুশোর সেই এমিলি বইয়ের জবাবে। এবার আমরা ম্যারি উলস্টনক্রাফ্টের লেখা ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন এই বইটি নিয়ে কিছু কথা বলবো। এই বইটি নিয়ে কথা বলা দরকার এই কারণে, কারণ এই বইটিকে বিবেচনা করা হয় নারী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। এই বইটিকে ধরা হয়ে থাকে আধুনিক ইতিহাসে নারীবাদের উপরে লেখা প্রথম অ্যাকাডেমিক বই হিসেবে, প্রথম পলেমিক ডিসকোর্স। ভিন্ডিকেশন বইটির মাধ্যমে ম্যারি উলস্টনক্রাফ্ট তৎকালীন ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং যিনি একজন ধর্মযাজকও ছিলেন তার চিন্তাচেতনার বেশ কিছু প্রতিবাদ জানিয়েছিলেন। 1791 সালে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যাতে বলা হয়েছিল মহিলাদের শিক্ষা গ্রহণ করা উচিত ডোমেস্টিক সেটিংয়ের ভেতরে বা পারিবারিক পরিমণ্ডলের ভেতরে। ম্যারি উলস্টনক্রাফ্ট এই বিষয়টির প্রতিবাদ করলেন এবং তার ভাষায় নারী উন্নতির পথে এবং স্বাধীন স্বনির্ভর জীবন গঠনের পথে তিনি প্রধান বাধা হিসেবে বিবেচনা করতে লাগলেন নারীদের ডোমেস্টিক লাইফকে, অথবা অন্য কথায় নারীদের প্রাইভেট ডোমেইন বা গৃহস্থালি কাজ করাকে। আর দাবি করতে লাগলেন নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ সমান অধিকার দিতে হবে। এগালিটেরিয়ান বা সাম্যবাদী চেতনার আলোকে তিনি নারী পুরুষের মধ্যে লিঙ্গ নির্বিশেষে সমতার কথা বলতে লাগলেন সামাজিক ক্ষেত্রে এবং নৈতিক ক্ষেত্রে। ম্যারি উলস্টনক্রাফ্টকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন নারীবাদের আদি মাতা বা আদি পুরুষ। যেমনটা অনেকেই বলে থাকেন, কার্ল মার্কস যেরকম সমাজতন্ত্রের, মেরি তেমনই নারীবাদের। ম্যারি উলস্টনক্রাফ্টকে ধরা হয়ে থাকে নারীবাদের প্রথম তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এবারে আমরা সংক্ষেপে ম্যারি উলস্টনক্রাফ্ট সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব, তার ব্যক্তিত্ব এবং চিন্তা সম্পর্কে। নারীবাদের ইতিহাস আলোচনা করতে গিয়ে সামনের পর্বগুলোতে এবং এই পর্বেও বিভিন্ন ব্যক্তিত্বের বিবরণী আসতে থাকবে, তাদের চিন্তার বিবরণী আসতে থাকবে এবং তাদের ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বিশ্লেষণ আসতে থাকবে ধারাবাহিকভাবে। ম্যারি উলস্টনক্রাফ্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন 1759 সালে লন্ডনে এবং তিনি ছিলেন 7 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। মোটামুটি একটি সচ্ছল পরিবারেই তার জন্ম হয়েছিল, কিন্তু তার পিতা ছিলেন বেশ অপচয়কারী বা খরুচে স্বভাবের, এইসব করতে গিয়ে পরিবার দারিদ্রের মধ্যে পড়ে যায়। এছাড়া তার পিতা ছিলেন একজন বদরাগী ব্যক্তি, মেজাজি ব্যক্তি, বিভিন্ন সময়ে মদ খেতেন, মাতলামি করতেন এবং মাতাল অবস্থায় নিজের স্ত্রীর গায়ে অর্থাৎ ম্যারি উলস্টনক্রাফ্টের মায়ের গায়ে হাত তুলতেন। ছোটোবেলায় শৈশব কৈশোরের সেই দিনগুলোতে ম্যারি উলস্টনক্রাফ্ট বিভিন্ন সময়ে বাবার অত্যাচার থেকে মাকে সাধ্যমতো বাঁচানোর চেষ্টা করতেন। জীবনের একটা পর্যায়ে বিভিন্ন অভিজাত নারীর গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেছেন ম্যারি উলস্টনক্রাফ্ট। পরবর্তীতে এক সময়ে এসে তিনি পেশাদার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেন, লেখালেখিকে নিজের জীবিকা হিসেবে গ্রহণ করেন। লন্ডন থেকে পরবর্তীতে ফ্রান্সে স্থানান্তরিত হয়েছিলেন। ম্যারি উলস্টনক্রাফ্টের একটি বিখ্যাত উক্তি হচ্ছে, আই ডু নট উইশ উইমেন টু হ্যাভ পাওয়ার ওভার ম্যান বাট রেদার ওভার দেমসেলভস। নারীদেরকে পুরুষের উপরে ক্ষমতাবান হতে হবে আমি এমন ইচ্ছা করি না, বরং আমি চাই নারীরা যেন নিজেদের ব্যাপারে ক্ষমতাবান হতে পারে। আপাতদৃষ্টিতে শুনে এই উক্তিটাকে বেশ আপোষকামী মনে হতে পারে, তবে ধীরে ধীরে নারীবাদীরা এই আপোষকামী মানসিকতা থেকে বের হয়ে এসেছে এবং একসময় ফিমেল সুপ্রিমেসি, নারী শ্রেষ্ঠত্ববাদী মানসিকতা গ্রহণ করেছে। প্রথম দিকের যারা নারীবাদী ছিলেন তারা আপোষকামী মানসিকতার মধ্যে কাজ করাকে তাদের জন্য সহজ বলে মনে করেছেন কৌশলগতভাবে, অর্থাৎ পুরুষতন্ত্রের ভেতরে থেকেই, পুরুষদের কর্তৃত্বের অধীনে থেকেই নারী অধিকার আদায়ের জন্য তারা কাজ করতেন। পরবর্তীতে যখন ধীরে ধীরে তাদের ধাপের উন্নতি ঘটতে থাকলো তখন একটা পর্যায়ে এসে তারা সমতা বা ইকুয়ালিটি দাবি করলেন এবং এরপর 90-এর দশক সময় থেকে তারা আরও এক ধাপ উপরে উঠলেন। যখন তারা খোলাখুলি বলতে লাগলেন, আমরা আমাদের জীবনে পুরুষের কোনো দরকার নেই, উই ডোন্ট নিড ম্যান, অল ম্যান আর ট্র্যাশ, সকল পুরুষ আবর্জনা, পুরুষরা জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই নয় ইত্যাদি। রুশো যখন এমিলি বইয়ের মাধ্যমে জানালেন নারী এবং পুরুষের শিক্ষার উদ্দেশ্য, শিক্ষা ব্যবস্থা আলাদা হওয়া উচিত, তখন ম্যারি উলস্টনক্রাফ্ট সেখানে সমতার দাবি করলেন। কেন নারীদেরকে পুরুষের অধীনস্থ হয়ে থাকতে হবে এই বিষয়ে তিনি কলম ধরলেন, পাশাপাশি পুরুষের তুলনায় নারীরা কম যৌক্তিক চিন্তা করে এর বিরুদ্ধেও প্রতিবাদ করলেন। তবে ম্যারি উলস্টনক্রাফ্ট এটা স্বীকার করে নিলেন যে দৈহিকভাবে শারীরিক শক্তির বিবেচনায় পুরুষের তুলনায় নারীরা দুর্বল। তিনি লিখলেন, নারীদের আয় রোজগারের কোনো ব্যবস্থা থাকে না বলেই বাধ্য হয়ে তারা পুরুষকে বিয়ে করে, আর এভাবে পুরুষের উপরে নির্ভরশীল হয়ে তারা পুরুষের দাসীতে পরিণত হয়। তিনি বললেন, এভাবে পরনির্ভরশীল হওয়ার কারণেই নাকি নারীরা মানসিকভাবে বিকাশ ঘটাতে পারে না, গৃহস্থলী কাজের সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই তারা আবদ্ধ থাকে। এই কারণে ম্যারি প্রস্তাব করলেন, নারীদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য তাদেরকে নারী প্রকৃতি বা নারী সুলভ স্বভাবের ক্ষেত্রে আমূল বা র্যাডিক্যাল বিপ্লব ঘটাতে হবে। তিনি মনে করতেন নারী আর পুরুষ সমান, এমনকি সেই যুগে সেই সময়ে তিনি সহশিক্ষা বা কো এডুকেশনের প্রস্তাব করেন। ম্যারি উলস্টনক্রাফ্ট যুক্তি দিতে লাগলেন, নারীকে বন্দী করে গৃহস্থলী কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলেই তারা পুরুষের তুলনায় ইনফেরিয়র। তারা ঘরে থেকে পুরুষের খেলনায় পরিণত হয়েছে। সমাজ নারীদেরকে শিখিয়েছে যে তুমি দেখতে কেমন, কেমন পুরুষের সাথে তোমার বিয়ে হচ্ছে এটাই তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তোমার বিয়ে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তোমার বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল উৎকর্ষতা অর্জনের থেকে। এভাবে একটি কন্যা শিশু তার মায়ের কাছ থেকে যেসব মূল্যবোধ শেখে তার সার কথা হচ্ছে, নিজের চেহারার যত্ন নাও, একজন ভালো স্বামী জোগাড় করো যে তোমাকে দেখে শুনে রাখবে, সুরক্ষা দেবে, ভরণ পোষণ দেবে। শুধু তাই নয়, ম্যারি উলস্টনক্রাফ্ট ছিলেন প্রথম নারীবাদী যিনি বিয়েকে এক প্রকার বেশ্যাবৃত্তি বলেছেন, যেটা ছিল সেই যুগের জন্য একটি শকিং মূল্যায়ন। তিনি নিজে কখনো বিয়ে করেননি, তবে পুরুষদের সাথে সম্পর্ক রেখেছেন। বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে তার যৌন সম্পর্ক ছিল, আর যেহেতু সেই যুগে স্বাভাবিকভাবেই বর্তমান সময়ের মতো কার্যকরী জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, ফলে ফলাফল কী ঘটতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। দুইজন ভিন্ন পুরুষ থেকে ম্যারি উলস্টনক্রাফ্ট দুইটি জারজ সন্তান জন্ম দিয়েছেন, গিলবার্ট ইমালি থেকে একজন এবং পরে উইলিয়াম গডউইন থেকে আরেকজন। এভাবে এই প্রথা বিরুদ্ধ জীবন এবং বিতর্কিত রচনার জন্য সেই সময়ে অনেক মানুষই তার সমালোচনা করেছেন। সেই সব সমালোচকদের মধ্যে একজন ম্যারি উলস্টনক্রাফ্টকে পেটিকোট পরা হায়েনা বলে আখ্যায়িত করেছেন। দ্বিতীয় যে ব্যক্তির সাথে ম্যারি উলস্টনক্রাফ্ট বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক গড়েছিলেন, তিনিও ছিলেন একজন লেখক, উইলিয়াম গডউইন। তিনি 1798 সালে অর্থাৎ ম্যারি উলস্টনক্রাফ্টের মৃত্যুর পর একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন। সেই বইতে উঠে এসেছে, মানসিকভাবে ম্যারি উলস্টনক্রাফ্ট খুব স্থিতিশীল অবস্থার ছিলেন না। তিনি বিয়ের ব্যাপারে বিশ্বাস করতেন না এবং জীবনে দুইবার আত্মহত্যার প্রচেষ্টা করেছিলেন। তার ব্যক্তিগত জীবনের আরও যেসব খুঁটিনাটি সেই বইতে উঠে এসেছে, সেই সকল বিষয়ের আলোকে অনেকেই ম্যারি উলস্টনক্রাফ্টের জীবনকে ইমোরাল এবং কন্ট্রোভার্সিয়াল বলেছেন। ম্যারি উলস্টনক্রাফ্টের লেখা ভিন্ডিকেশন বইটি সেই সময়কার বুদ্ধিজীবী মহলে একটি আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল, কিন্তু বিভিন্ন বিতর্কিত বিষয়ের কারণে একসময় সেই বইটি আর না ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1850 সালের আগে সেটা আর পুনর্মুদ্রণ করা হয়নি বা রিপ্রিন্ট করা হয়নি। এরপর পরবর্তী ইতিহাস থেকে আমরা জানি, যখন নারীদের ভোটাধিকার আন্দোলন শুরু হয় ইউরোপ এবং আমেরিকাতে, তখন আবার নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার বা কথিত ইকুয়ালিটি প্রতিষ্ঠার জন্য সেই বইটিকে আবার ব্যবহার করা শুরু হয়। ভোটাধিকারের জন্য পশ্চিমে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে ব্রিটিশ সাফ্রেজিস্ট মিলিসেন্ট ফসেট এবং আমেরিকান অ্যাক্টিভিস্ট লুক্রেশিয়া মঠ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সিমন দ্য বিভুয়ার, ফরাসি দার্শনিক, নারীবাদী, তাদের প্রায় সকলেই একই ধরনের মতাদর্শিক কথা বলেছেন। তারা সকলেই নারী এবং পুরুষের মধ্যে সমতা বা ইকুয়ালিটির দাবি জানিয়েছেন লিঙ্গ নির্বিশেষে। আর 1850 সালের পর অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে যারা ম্যারি উলস্টনক্রাফ্টের এই লিবারেল ফেমিনিস্ট আইডিয়াকে যারা একাডেমিক্যালি এন্ডোর্স করেছেন এবং আরও বিকশিত করেছেন, তাদের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন হ্যারিয়েট টেইলর মিল এবং জন স্টুয়ার্ট মিল। এইমাত্র যাদের দুজনের নাম উল্লেখ করা হলো, লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুইজনও ম্যারি উলস্টনক্রাফ্টের মতো সমাজের প্রচলিত জীবনযাপন মানতেন না, কথিত প্রথাবিরুদ্ধ জীবনযাপন করতেন, অর্থাৎ ধর্ম এবং সামাজিক রীতির বিরুদ্ধে জীবন কাটাতেন। হ্যারিয়েট টেইলর ছিলেন একজন বিবাহিত মহিলা, যা একজন মা যার দুইটি সন্তান ছিল। সেই অবস্থায় জন স্টুয়ার্ট মিলের সাথে তার পরিচয় হয়। জন স্টুয়ার্ট মিল ইংলিশ ফিলোসফার, পলিটিক্যাল ইকোনমিস্ট, পরবর্তীতে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের। হ্যারিয়েট টেইলর এবং জন স্টুয়ার্ট মিল তারা একটি লং টার্ম রিলেশনশিপে জড়িয়ে পড়েন। এমনকি বলা হয়ে থাকে এই রিলেশনশিপে বা সম্পর্কে নাকি টেইলরের তৎকালীন স্বামী জন টেইলরের সম্মতি ছিল। বিষয়টা খুবই অদ্ভুত, একজন স্বামী কীভাবে তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সাথে সম্পর্কে জড়ানোর অনুমতি দিতে পারে। এর জবাব হিসেবে অনেকে বলেন হ্যারিয়েট টেইলর এবং জন স্টুয়ার্ট মিলের মধ্যে সম্পর্কটা ছিল মানসিক, তার বুদ্ধিভিত্তিকভাবে পরস্পরের প্রতি আকৃষ্ট ছিলেন, অর্থাৎ তাদের লাভ ছিল প্লেটোনিক লাভ, যেখানে দৈহিক সম্পর্ক ছিল না। যদিও স্বামী জন টেইলরের মৃত্যুর পর হ্যারিয়েট টেইলর পরবর্তীতে জন স্টুয়ার্ট মিলকে বিয়ে করেছিলেন। তাদের দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই প্রচলিত আছে, তবে সেগুলো এখানে ততটা প্রাসঙ্গিক নয় বলে আমরা সেগুলো এড়িয়ে যাচ্ছি। যেমন কেউ কেউ এটা নিয়ে আলোচনা করতে চেয়েছেন যে জন স্টুয়ার্ট মিল তিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন কিনা, পুরুষত্বহীন ছিলেন কিনা, কিংবা তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের পরেও যৌনতা হয়েছিল কিনা ইত্যাদি বিষয়। এক কথায় বলতে গেলে এখানে মূল বিষয় হচ্ছে তারা দুজন প্রচলিত জীবনযাপন করতেন না বা কথিত প্রথাবিরুদ্ধ জীবনযাপন করতেন। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, তাদের রচনার মাধ্যমে এটা বোঝা যায়, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর স্বাভাবিক যৌনতাকেও তারা একটি খারাপ বিষয় মনে করতেন। এখানে বলে রাখা ভালো, অনেকেই ভাবতে পারেন যে নারীবাদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিভিন্ন নারীবাদী তাত্ত্বিক যারা শীর্ষ আইকন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলার কী আছে। এটা দরকার আছে, কেন দরকার আছে সেটা সামনের দিকে আমরা বিস্তারিত উল্লেখ করব ইনশাআল্লাহ। যেহেতু নারীবাদ নারীদের, নারী এবং পুরুষের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা করে, সে কারণে যারা নারীবাদী তাত্ত্বিক ছিলেন তাদের জীবনের বিভিন্ন ঘটনা প্রাসঙ্গিকভাবেই উল্লেখ করতে হয়, তাদের ব্যক্তি জীবনকেও তুলে আনতে হয় তাদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল এবং অমিল সেটা বোঝানোর জন্য। হ্যারিয়েট টেইলর তিনি বলতেন, সেক্সুয়াল ইনইকুয়ালিটি হ্যাজ বিন ইম্পোজড অন উইমেন বাই সোশ্যাল কাস্টম অ্যান্ড শুড নট বি সিন অ্যাজ এ ন্যাচারাল কনসিকুয়েন্স অফ দেয়ার বায়োলজি। এই কথাটি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি, কারণ পরবর্তী সকল নারীবাদীদের মধ্যেই এই কথাটি বিভিন্নভাবে প্রতিধ্বনিত হয়েছে। সহজ কথায় তিনি বলেছেন, লিঙ্গ পার্থক্য, এটা নাকি সোশ্যাল কাস্টমের মাধ্যমে বা সামাজিক প্রথার মাধ্যমে নারীদের উপরে আরোপ করা হয়েছে, এটা নাকি নারী এবং পুরুষের যে ন্যাচারাল দৈহিক পার্থক্য তার কোনো বহিঃপ্রকাশ নয়। যেমনটা বর্তমান সময়ে বলা হয়ে থাকে, জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট বা জেন্ডার নাকি একটি সামাজিক নির্মাণ। শিল্প বিপ্লবের উত্থানকালের সেই সামাজিক পটভূমিতে হ্যারিয়েট টেইলর বলতেন, নারীদেরকেও পুরুষের মতো শ্রমবাজারে নিয়ে আসা উচিত, আর সেই সকল কাজ নাকি নারীদের মানসিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নারীদের যে সকল ঐতিহ্যগত ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে, সেগুলি করতে গিয়েই নাকি নারীরা পুরুষের সাথে সমতা অর্জন করতে পারে না। তার একটি উক্তি তিনি বলতেন, ম্যারি উস্টনক্রাফ্টের মতো আমিও এই বাস্তবতা স্বীকার করি যে দৈনন্দিন সংসারের কাজকর্ম করতে গিয়ে নারীদের অধিকাংশ সময় এবং এনার্জি চলে যায়, তাই আমি মনে করি নারীদের গৃহস্থালী কাজকর্মে সহযোগিতার জন্য ডোমেস্টিক সার্ভেন্ট প্রয়োজন। জন স্টুয়ার্ট মিল তিনি বলতেন, স্ত্রী হিসেবে এবং মা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা ফুল টাইম ভিত্তিতে ব্যস্ত থাকে। এমত অবস্থায় সেই যুগে, অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে, অর্থাৎ 1837 থেকে 1900 সাল পর্যন্ত, সেই সময়টাতে নারীদের পক্ষে শিক্ষা অর্জন করা কিংবা বিয়ে এবং মাতৃত্বের পাশাপাশি কোনো পেশাগত কোট আনকোট ক্যারিয়ার গঠন করা সাধারণ নারীদের পক্ষে এটা সম্ভব ছিল না। শুধুমাত্র বিত্তবান নারীদের পক্ষেই এটা সম্ভব ছিল, কারণ তারা ঘরের কোনো কাজ করত না। জন স্টুয়ার্ট মিল শুধুমাত্র ফেমিনিজম নয় বরং লিবারালিজমের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ছিলেন। দার্শনিকভাবে তিনি এসেনশিয়ালিজমের বিরুদ্ধে লিখেছেন। জন স্টুয়ার্ট মিল বলতেন, নারীসুলভ বৈশিষ্ট্য বা নারী প্রকৃতি বলে যা বোঝানো হয় সেটা নাকি একটি আর্টিফিশিয়াল থিং বা পুরোপুরি কৃত্রিম বিষয়। এমনকি জন স্টুয়ার্ট মিল নারী এবং পুরুষ শব্দের পরিবর্তে পার্সন বা ব্যক্তি, অর্থাৎ জেন্ডার নিউট্রাল শব্দ ব্যবহার করতে চেয়েছিলেন। ব্রিটিশ পার্লামেন্টে এমপি হওয়ার পর তিনি এই সম্পর্কে প্রস্তাবও পেশ করেছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন পুরুষবাচক শব্দের মধ্যে নারীদেরকেও অন্তর্ভুক্ত করা উচিত, যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব গৃহীত হয়নি। হ্যারিয়েট টেইলর এবং জন স্টুয়ার্ট মিল দুজনেই ছিলেন কথিত সমাজ সংস্কারক এবং সেই সময়ে তাদের চিন্তা এবং আইডিয়াগুলো খুবই বিতর্কিত ছিল। জেন্ডার রোল সম্পর্কে তারা মনে করতেন এগুলো নাকি কৃত্রিম বিষয় সমাজের সৃষ্টি। পরিবারে নারী এবং পুরুষের নির্দিষ্ট দায়িত্ব কর্তব্যের বিভাজনকে তারা বিশ্বাস করতেন না, সমালোচনা করতেন। পরিবারে পিতা এবং মাতার নির্দিষ্ট ভূমিকা থাকতে পারে, এই বিষয়গুলো তারা বিশ্বাস করতেন না। যদিও এর বিপরীতে সমাধান কী হবে সেই বিষয়ে তারা কোনো আইডিয়া প্রদান করতে পারেননি। এমনকি তিনি এটাও বলেছেন, যদি নারীদের সামনে অপশন দেওয়া হয় যে ক্যারিয়ার আর সংসারের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে, তাহলে অধিকাংশ নারী, মেজরিটি, তারা বেছে নেবে সংসার জীবনকে। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।